alla bonum. শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা জানেন, তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তাইয়েব এরদোগান। সাম্প্রতিক সময়ে এ নির্বাচনের দিকে চোখ ছিল বিশ্বের। নির্বাচন রান আপ পর্যন্ত গড়িয়েছিল, যেটি সম্ভবত রেকর্ড। তো তুরস্কের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আজ আমরা কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমিনুল ইসলাম শান্ত। জনাব আমিনুল ইসলাম শান্ত, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব শান্ত, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আবারও তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তবে নির্বাচন রান অফ পর্যন্ত গড়িয়েছে, এটি সম্ভবত রেকর্ড। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে। বিষয়গুলো আপনি যেভাবে ব্যাখ্যা করলেন বা প্রশ্ন করলেন যে রান আপ পর্যন্ত গড়িয়েছে তুরস্কের নির্বাচন, এটি গোটা বিশ্বের জন্যই অনেক বেশি আগ্রহের একটি ইস্যু ছিল যে এখানকার যে ইলেকটোরাল সিস্টেম তুরস্কের, সেখানে প্রথম দফায় যদি কোন ক্যান্ডিডেট 50% মার্ক তিনি যদি ওভার না করতে পারেন, তাহলে পুনরায় আবার টপ দুজন ক্যান্ডিডেটের মধ্যে পুনরায় দুই সপ্তাহ পরে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়, যেটিকে আমরা তাদের ভাষা অনুযায়ী রান আপ বলা হয়। তো এই রান আপ ভোটে যেটি হয়েছে যে এখানে মূলত প্রথম দফায় প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন চারজন। এই চারজনের মধ্য থেকে একজন মাত্র দুদিন আগে, নির্বাচনের দুদিন আগে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন। প্রার্থিতা প্রত্যাহার করার পরও তাৎক্ষণিকভাবে ইলেকশন কমিশন দুদিনের মধ্যে আর নতুন ব্যালট তারা ছাপতে পারেননি, যে কারণে আমরা যেটি লক্ষ্য করলাম যে ওই প্রার্থীও অনেক ভোট তার যে প্রার্থিতা সেটি প্রত্যাহার করার পরও তার সমর্থকরা অনেকেই তাকে ভোট দিয়েছেন হয়তো ভুলবশত, যেখানে ভোট নষ্ট হয়েছে।
জনাব আমিনুল ইসলাম শান্ত, তৃতীয় স্থানে থাকা প্রার্থী সিনান ওগানের বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? সে কি বিশেষ কোনো ফ্যাক্টর ছিল?
আরেকজন প্রার্থী যিনি তৃতীয় স্থানে ছিলেন সিনান ওগান, তার প্রথম দফায় তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল বেশ। মূলত এখানে এটি একটি বড় ফ্যাক্ট হিসেবে কাজ করেছে যে সিনান ওগান তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে পরিমাণ ভোট পেয়েছিলেন 5% বেশি, এটি মূলত প্রথম দফা ভোটে কেউই নির্বাচিত হতে পারেননি প্রেসিডেন্ট হিসাবে, এর একটি বড় ফ্যাক্টর ছিল। দ্বিতীয় দফা এসে আমরা দেখলাম যে সিনান ওগান তিনি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তাকেই সমর্থন দিলেন প্রেস কনফারেন্স করে। এটি শুরুতেই ধারণা করা যাচ্ছিল এই কারণে যে মূলত এই সিনান ওগান তিনি দেশটির একটি জাতীয়তাবাদী দলে তার জন্ম, এবং জাতীয়তাবাদী দলকেই তিনি জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করেন, এবং সেই চিন্তা চেতনা থেকে যেটি বলা যায় যে তার যে দল ছিল, তিনি যে পার্টি ছিলেন এনএসপি, এই এনএসপি হচ্ছে এরদোগানের যে পিপলস অ্যালায়েন্স, এই পিপলস অ্যালায়েন্স এর প্রধান শরিক হচ্ছে এনএসপি। তো এনএসপি থেকে তিনি কোনো কারণে তার দলের অভ্যন্তরীণ কারণে 2017 তাকে হয় দল থেকে বহিষ্কার করা অথবা তিনি নিজেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, কিন্তু তিনি এর মধ্যে অন্য কোনো দলে যোগ দেননি। এর অর্থ দাঁড়ানো যে সিনান ওগানের মূলত ভোটার যারা তাকে, যারা ভোট দিয়েছেন এই যে 5% বেশি প্রথম দফায়, তারা মূলত জাতীয়তাবাদী চিন্তা চেতনার এবং তারা এন্টি টেরোরিজম এই বিশ্বাসে, এই মূল্যবোধে এরদোগানের দলের সাথে বা এরদোগানের চিন্তার সাথে তাদের ঐক্যমত্য হয়েছে, যে কারণে দ্বিতীয় দফায় এসে কিন্তু অনায়াসে তার সমর্থকদের ভোট এরদোগান পেয়েছেন এবং সেটি সহজ হয়েছে। তো প্রথম দফায় ভোট নিষ্পত্তি না হয়ে দ্বিতীয় দফায় গণনার পিছনে, অর্থাৎ রান আপ পর্যন্ত যাওয়ার পিছনে এই সিনান ওগানের ভোট একটি ফ্যাক্টর ছিল বলে আমার মনে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমিনুল ইসলাম শান্তের আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। জনাব আমিনুল ইসলাম শান্ত, প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনের সময় ঘোষণা দিয়েছেন স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতি অনুসরণ করবেন তিনি। পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করা কি তার জন্য খুব সহজ হবে বলে মনে হয় আপনার?
জি, প্রেসিডেন্ট এরদোয়ান তার পররাষ্ট্রনীতি নিয়ে সবসময়, শুধু নির্বাচনের আগ মুহূর্তে নয়, প্রেসিডেন্ট এরদোয়ানের পররাষ্ট্রনীতি নিয়ে পশ্চিমা বিশ্বের অনেক বেশি আগ্রহ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ফরেন পলিসি অ্যানালিস্ট তারা বলেন যে প্রেসিডেন্ট এরদোয়ানের ফরেন পলিসি হচ্ছে কনফিউজিং ফরেন পলিসি, তার ফরেন পলিসির পদ্ধতি অনেকেই ধরতে পারে না। যেমন একদিকে রাশিয়ার সঙ্গে তার মিত্রতা, রাশিয়ার কাছ থেকে তিনি তার নিজ দেশের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্রয় করেন, আবার অন্যদিকে এর বিপরীতে তিনি সিরিয়া ইস্যুতে রাশিয়ার বিপক্ষে কিন্তু তিনি অবস্থান নিয়েছেন। এইভাবে তার অনেক ক্ষেত্রেই যে একটি ব্যালেন্স অফ পাওয়ার, তার যে ফরেন পলিসি, অথবা একসময় এই দেশটি যেভাবে তার যে অটোমান এম্পায়ার বা ওসমানীয় খেলাফতের নেতৃত্বে ছিল, আবারও গোটা বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের এবং বিভিন্ন দেশে ঘাঁটি স্থাপনের যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা যায়, অথবা সেই প্রক্রিয়া তাদের একটি অংশগ্রহণ দেখা যায়। যেমন লিবিয়ার কথা যদি আমরা বলি, লিবিয়াতে যে সেখানে মুয়াম্মার গাদ্দাফি উত্তর যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে যে বিশৃঙ্খলা চলছে, সেখানে জাতিসংঘের অনুমোদিত একটি সরকার আছে, গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড বলে যেটিকে, এই জাতিসংঘের অনুমোদিত সরকারের পক্ষে তুরস্ক কিন্তু সেখানে তাদের সেনা পাঠিয়েছে। এইভাবে তুরস্ক তার যে এক্সপ্যানশন পলিসি, তার যে পররাষ্ট্র নীতি, তিনি গোটা বিশ্বে তার একটি প্রভাব বিস্তারের যে আগ্রহ।
জনাব শান্ত, এ পর্বের শেষ যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে এবারের নির্বাচনে এরদোগানের বিপক্ষে পশ্চিমারা অবস্থান নিয়েছে, বিষয়টি অনেকটাই স্পষ্ট, এটা কি এরদোগানের কূটনীতি ও পররাষ্ট্রনীতির কারণে?
জি, একদিকে তাদের সফট ডিপ্লোমেসি আর একদিকে তার পররাষ্ট্রনীতি। এটি পশ্চিমারা সবসময় এরদোয়ানের জন্য একটি রক্তচক্ষু ছিলেন এবং এখনো আছেন, এবং এবার নির্বাচনে আপনি লক্ষ্য করবেন যে এরদোয়ানকে নির্বাচনে হারানোর জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো অনেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন তাদের মিডিয়া এমন এমন নেতিবাচক রিপোর্ট করেছে যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট এরদোয়ান বলতে বাধ্য হয়েছেন যে তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে তুরস্কের জনগণ, পশ্চিমারা নয়, এবং পশ্চিমাদেরকে তিনি সবসময় তিরস্কার করেছেন। যদিও তুরস্ক ন্যাটো সদস্য, শুধু ন্যাটো সদস্য নয়, ন্যাটোতে সবচেয়ে লার্জেস্ট, যদি বলি যে সবচেয়ে বড় সামরিক বাহিনীর উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের পরপরই তুরস্কের অবস্থান। তো একদিকে ন্যাটো সদস্য হয়ে তিনি ব্যালেন্স অফ পাওয়ার করেন, ন্যাটোতে তার প্রভাব রয়েছে, আবার অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায় তুরস্ক, কিন্তু সেটি ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র এরদোয়ান ক্ষমতায় থাকার কারণে তারা এটিকে এখন পর্যন্ত অ্যাপ্রুভ করেনি। এভাবেই কিন্তু অনেক পশ্চিমাদের রক্তচক্ষু অতীতেও ছিল, এখনো আছে, এবং তাকে নির্বাচনে হারানোর জন্য অনেক বেশি তৎপর ছিল পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে পশ্চিমা রাষ্ট্রগুলো, তাতে তারা সফল হয়নি। এই সফল না হওয়ার পরে এখন এরদোয়ান আরো অনেক বেশি শক্তিশালী হলেন, এবং তার পররাষ্ট্র নীতির যে লক্ষ্যগুলো রয়েছে, তিনি কিন্তু নির্বাচনে জয়ের পর পরেই একটি ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে যে সেঞ্চুরি অফ তুর্কি, তিনি একটি নতুন তুরস্কের জন্য নতুন একটি শতাব্দী গড়তে চান, এবং সেই কথা তার সমর্থকদের মধ্য থেকে উচ্চারণ হচ্ছে। এবং এরদোয়ান যে টুইট গুলো করেন, তার টুইটে বারবার এই শব্দটি আসছে যে নিউ সেঞ্চুরি অফ তুর্কি, তিনি তুরস্কের জন্য এখন পুনরায় নির্বাচিত হওয়ার পর একটি নতুন সেঞ্চুরি করতে চান। তার মানে কি, তিনি বার্তা পরিষ্কার করেছেন যে তার ফরেন পলিসি অতীতের চেয়ে আরো অনেক বেশি স্ট্রং হবে, সেক্ষেত্রে পশ্চিমাদের রক্তচক্ষু তাকে তার লক্ষ্য থেকে সরাতে পারবে বলে মনে হয় না।
জনাব আমিনুল ইসলাম শান্ত, সম্প্রতি অনুষ্ঠিত তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহে এ বিষয়ক সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রচার হবে, সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাবো বলে আশা করছি।